الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় শ্রোতা ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান মহান চরিত্র নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় শ্রোতা ভাইরা, আমরা প্রত্যেকবার এক একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, আর আমাদের আজকের বিষয় হচ্ছে মানুষের সাথে সদ্ব্যবহার। প্রিয় শ্রোতা ভাইরা, আসুন আমরা আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা শুনে নিই। দরুদ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কিতাবে আমার উপর দরুদ শরীফ লিখে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে, ফেরেশতারা তার জন্য ক্ষমা চাইতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন সৌভাগ্যবান যে যে ব্যক্তি কিতাবের উপর আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক লিখে রাখবেন, যতক্ষণ পর্যন্ত এই নামটি থাকবে ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করতে থাকবে। কেমন সৌভাগ্যবান সে ব্যক্তি। আসুন আমরাও পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। প্রিয় শ্রোতা ভাইরা, আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক অভ্যাস ছিল যে তিনি সবার সাথে উত্তম আচরণ করতেন, সদাচরণ করতেন, সদ্ব্যবহার করতেন, কখনও কাউকে কষ্ট দিতেন না, এমনকি কখনও কোনো পশুকে পর্যন্ত কষ্ট দেয়নি। এবং প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে পশুর হক সম্পর্কে বর্ণনা করেছেন, তেমনিভাবে তিনি প্রতিবেশীর হক, মানুষের হক, স্বামীর হক, স্ত্রীর হক, সন্তানদের হক এবং মুসলমানের হক সম্পর্কেও তিনি বর্ণনা করেছেন, কোনো পশুকে পর্যন্ত কষ্ট দিতে নিষেধ করেছেন। হযরত সাইয়েদুনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইমানের পর সবচেয়ে উত্তম আমল হচ্ছে মানুষকে মহাব্বত করা। আল্লাহু আকবার, আল্লাহ। প্রিয় সাহেবের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমান আনার পর সবচেয়ে উত্তম আমল মানুষকে মহাব্বত করা, মানুষের সাথে সদ্ব্যবহার করা, ভালোবাসা, এটা হচ্ছে সবচেয়ে উত্তম আমল। আবার অনেকে এমন রয়েছে যারা মানুষের ব্যবসা দেখলে জ্বলে যায়, মানুষ যখন ভালো একটা অবস্থানে যায় তখন তার জ্বলতে থাকে, মানুষ যখন আহারে কষ্ট পায় না, ক্ষুধায় যখন কষ্ট পায় না, যখন কাপড়ে কষ্ট পায় না, যখন অবস্থা যখন স্বাভাবিক হয়, যখন সে স্বাবলম্বী হয়, তখন এই সুখ দেখে অনেকে জ্বলতে থাকে যে সে কেন এত সুখী, সে কেন এত ধন সম্পদের মালিক, সে কেন এত সুখে রয়েছে। এই জন্য অনেকেই জ্বলতে থাকে এবং তার সম্মানকে হানি করার জন্য, তার মান সম্মানকে ডুবানোর জন্য অনেক ধরনের কৌশল অবলম্বন করতে থাকে, মানুষকে কষ্ট দিতে থাকে। এগুলো কিন্তু জায়েজ নেই। আর যদি আমরা চিন্তা করে দেখি এর মধ্যে আমাদের বেনিফিটটা কী, সাপোজ ট্রেন থেকে নামার সময় কারো কাপড়ের সাথে ট্রেনের কোনো সুচালু একটা অংশের সাথে লেগে গেল বা কাপড় ছিঁড়ে গেল, হাত ছিঁড়ে গেল, ব্যথা পেল, এখন আপনি চিন্তা করেন যে কেন ছিঁড়লো, কেন হলো, ঝগড়া করতে পারবেন না, পারবেন না, যেহেতু এটা একটা বস্তু, প্রাণহীন বস্তু, তার সাথে ঝগড়া করা যায় না। ঠিক তদ্রূপ সমাজের মধ্যে যদি এরকম কোনো কিছু হয়ে যায় তো সমস্ত মানুষ যেন আমরা ওই বেনিফিট আমরা চিন্তা করি, যদি ট্রেনের সাথে যদি কোনো বগির সাথে বা কোনো একটা সুচালু একটা বস্তুর সাথে যদি আমার জামা ছিঁড়ে যায়, চামড়া ছিঁড়ে যায়, যখন তার সাথে ঝগড়া করার জন্য সে কখনো করবে না, কোনো ব্যক্তি কখনো, যেহেতু একটা প্রাণহীন বস্তুর সাথে কী ঝগড়া করবে, এর বেনিফিটটা কী। ঠিক তদ্রূপ ওই এক্সাম্পলটা যদি আমরা আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের মধ্যে দূরত্ব থাকবে না, বৈষম্য থাকবে না, মুসলমান মুসলমানের মধ্যে এরকম দূরত্ব সৃষ্টি হবে না, কারো ভালো কিছু দেখলে হিংসা অন্তরের মধ্যে আসবে না। কেন, সে তো আমার মুসলমান ভাই, যদি ওই মুসলমান ভাই যদি সুখে থাকেন তখন তাকে তো মোবারকবাদ পেশ করা উচিত, তাকে তো উৎসাহ প্রদান করা উচিত, এবং আল্লাহ পাকের দয়ার কথা স্মরণ করিয়ে দেওয়া উচিত। হযরত সাইয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত যে প্রিয় নবী ইরশাদ করেছেন যে ইমানের পর সবচেয়ে উত্তম আমল হচ্ছে মানুষকে মহাব্বত করা। আবার এই মহাব্বতটাকে আবার এক পাশে এনে অনেক লোক কিছু ফায়দা হাসিল করার জন্য এভাবে বলে থাকে যে হযরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালামের সাথে জুলেখার যেভাবে প্রেম মহাব্বত ছিল সেটাকে আবার নিয়ে আসে। মাযাল্লাহ, আল্লাহর নবী কখনো ভুল করতে পারে না। মহাব্বতের কথা, বিবাহের প্রস্তাবের কথা জুলেখার পক্ষ থেকে এসেছিল, এখানে হযরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালামের কোনো দোষ ছিল না। হ্যাঁ সাহেবেরা, এ সম্পর্কে আমার শেখ তরিকত আমির আহলে সুন্নত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা বিলাল মোহাম্মদ রিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামত বরকাত মোল আলিয়ার লিখিত কিতাব পর্দা সম্পর্কিত প্রশ্ন উত্তরের মধ্যে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছেন। যদি সুযোগকে আমরা সেখানে দেখি এবং নিজেদের মধ্যে এই ধরনের কুসংস্কার, এই ধরনের মন্দ প্রথা থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখি, কেননা অনেকে নবীর নাম দিয়ে নিজের স্বার্থটাকে হাসিল করার জন্য আজকে সমাজের মধ্যে এরকম একটা প্রভাব, এরকম একটা প্রথা ছড়িয়ে দিয়েছেন যে কোনো নারীকে মহাব্বত করা, ভালোবাসা, এটা নবীদের সুন্নত। মাযাল্লাহ, বেগানা নারীকে আপনি কীভাবে প্রপোজ করতে পারবেন? এভাবে শরীয়ত যেভাবে বলেছে আপনি সেভাবে করতে পারবেন? সেজন্য এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে মুসলমানকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা এবং মুসলমানের সম্মান রক্ষা করা, কোনো মুসলমানকে শরীয়তের কারণ ব্যতীত কষ্ট দেওয়া কিন্তু অকাট্য হারাম। সেই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এরকম অনৈতিক কাজ থেকে। শুধু তাই নয়, পিতার হক সম্পর্কে প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এক সাহাবা এসে প্রিয়নবীকে জিজ্ঞাসা করল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছ থেকে সর্বোচ্চ সম্মান পাওয়ার অধিকার কে? যে তোমার মা। এরপর বললেন, এরপর কে? প্রিয়নবী বললেন, তোমার মা। এরপর কে? প্রিয়নবী ইরশাদ করলেন, তোমার মা। সেই সাহাবা আবার জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এরপর কে? তখন প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমার পিতা। আল্লাহু আকবার। এখান থেকে আমাদের জন্য মেসেজ, মায়ের কথা তিনবার উল্লেখ করেছেন আর পিতার কথা একবার উল্লেখ করেছেন। অন্য হাদিসের মধ্যে আবার এটাও রয়েছে, পিতা হচ্ছে জান্নাতের মধ্যখানের দরজা। সুতরাং অপর হাদিসের মধ্যে এটাও রয়েছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। অর্থাৎ পিতামাতা উভয়কে যদি সম্মান করা হয়, রেসপেক্ট করা হয়, তাদেরকে মর্যাদা দেওয়া হয়, সম্মান করেন, মহাব্বত করেন, তাহলে আল্লাহ পাক এই দুজনের সন্তুষ্টির মাধ্যমে আপনাকে জান্নাত দান করবে, আর যদি অসন্তুষ্ট হয় তাহলে জাহান্নামে যান। তাহলে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পিতার হক বর্ণনা করেছেন সেভাবে মাতার হকও বর্ণনা করেছেন, সন্তানদের হক সম্পর্কেও বলেছেন, ইসলামের মধ্যে প্রতিবেশীর কী হক রয়েছে সেটাও বলেছেন, মুসলমানের হক কী রয়েছে সেটাও কিন্তু তিনি অবশ্যই বর্ণনা করেছেন। প্রিয় স্থানীয় ভাইয়েরা, আসুন না আমরাও প্রিয় নবীর সেই আদর্শটাকে আমরা বাস্তবায়ন করি। যেমনিভাবে হযরত সাইয়দনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত সাইয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন আসলেন, এই ঘটনাটি হযরত সাইয়দনা আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন এইভাবে, তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বালিশের মধ্যে ঠেক লাগিয়ে হেলান দিয়ে তিনি বসাছিলেন। যখন হযরত সাইয়দনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আগমন করলেন, তখন তিনি তার মুসলমান ভাইয়ের জন্য বালিশটা ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। তখন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা দেখে চিৎকার দিয়ে বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রিয় নবী সত্য বলেছেন, প্রিয় নবী সত্য বলেছেন। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এটা শুনে তখন জিজ্ঞাসা করলেন যে হে আমার ভাই সালমান ফার্সি, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? অপর রওয়ায়েত, হে আবু আব্দুল্লাহ, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, কী ইরশাদ করেছেন, কী সত্য বলেছেন এটা একটু বলো। তখন হযরত সাইয়দনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন যে আমিরুল মুমিনিন, একদিন আমি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম। তখন প্রিয় নবী আপনার মতো এভাবে বালিশে হেলান দিয়ে তিনি বসাছিলেন, যে মাত্র আমি সেখানে প্রবেশ করলাম তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালিশটি আমার জন্য ছেড়ে দিলেন, হেলান দিয়ে বসার জন্য তিনি ওই জায়গাটা ছেড়ে দিলেন আমার জন্য, এবং ইরশাদ করলেন, যে ব্যক্তি তার মুসলমান ভাইকে সম্মান করবে, রেসপেক্ট করবে, ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করতে থাকবে। আল্লাহ আকবার। প্রিয় স্নেহী ভাইয়ের ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আর আজকে আমরা মুসলমানের প্রাণ বিনাশ করে যাচ্ছি, মুসলমানের হক নষ্ট করেছি, মুসলমানকে বড় বড় কথা বলে যাচ্ছি, এবং একজন মুসলমানকে কীভাবে ডুবানো যায় সেই চিন্তায় মগ্ন থাকি। আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের আদর্শ কী, প্রিয় নবীর আদর্শটা কেমন ছিল, প্রিয় নবীর সে মহান চরিত্র কেমন ছিল, আমরা সেটা একটা অনুধাবন করি, নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ নিহিত রয়েছে। আর ফেরেশতারা যে ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা দোয়া করে থাকেন, নিঃসন্দেহে ফেরেশতার দোয়া কবুল হয়ে থাকে। সুতরাং আসুন না, কে দোয়া করুক আর না করুক সেদিকে না তাকিয়ে আমরা প্রিয় নবীর সুন্নতকে পুনরুজ্জীবিত করি, এবং ফেরেশতারা যে দোয়া করছেন সে দোয়ার মধ্যে যেন আমার নামটা অন্তর্ভুক্ত হয়ে যায় সে চিন্তাই করি, তাহলে দেখবেন আমার এবং আপনার উভয় জগৎ কামিয়াব হয়ে যাবে, ইহকাল পরকাল দুটাই কামিয়াব হয়ে যাবে। সে ব্যক্তি কামিয়াব নয় যার অঢেল ধন সম্পত্তি রয়েছে, কামিয়াব তো সে যে দুনিয়ায় থাকা অবস্থায় নিজের ঠিকানা জান্নাত দেখে নিয়েছে, সে ব্যক্তিতেই কামিয়াব। আর টাকা পয়সা ধন দৌলত কয়দিন থাকবে, আপনি আমি যদি চোখ বন্ধ করি তাহলে কি ওই ধন সম্পদ থাকবে? আপনি আমি যদি চোখ বন্ধ করি আপনার সন্তান আমার সন্তান কি আমাদের কথা মনে রাখবে, সেটা তো চিন্তা করা উচিত। শুধুমাত্র ধন সম্পদের পেছনে দৌড়ালাম, মুসলমানকে কষ্ট দিলাম, আমার ভাইয়ের হক নষ্ট করলাম, প্রতিবেশীর হক নষ্ট করলাম, আত্মীয় স্বজনের হক নষ্ট করলাম, ওই হকগুলো নষ্ট করে আমার প্রপার্টি অনেক বেশি হয়েছে, কিন্তু ওই সম্পদ কি আমার সন্তানের জন্য কাল হয়ে দাঁড়াবে, নাকি আমার সম্পদ ওই সন্তান দেখে নিরাপত্তা দান করবে, সেটাও চিন্তা করা উচিত। কারণ নেককার সন্তান সাদকায়ে জারিয়া। হ্যাঁ স্নাই ভাইয়েরা, আমরা নেককার সন্তান তৈরি করে যাই, আলহামদুলিল্লাহ আজ হয়তো দাওয়াত ইসলামকে সে পরিবেশ দিচ্ছেন, কীভাবে নেককার হওয়া যায়। আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাত ওই মন মানসিকতা আমাদেরকে দিয়ে যাচ্ছেন যে কীভাবে নেককার হয়ে যায়, কীভাবে দুঃখী উম্মতকে সাহায্য করা যায়। হ্যাঁ স্নাই ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আজ সবাজাল দাওয়াত ইসলামের ডিপার্টমেন্ট FGRF ফাইজানে গ্লোবাল রিলিফ ফাউন্ডেশন, আপনারা দেখছেন মাদানী চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন দেশের মধ্যে FGRF তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, আমরাও তাদেরকে সহযোগিতা করি এবং দুঃখী উম্মতকে আমরা সহযোগিতা করি। এটার মধ্যে অনেক অনেক নেকি রয়েছে। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, এবং আপনার আশেপাশে যারা রয়েছেন, যারা ক্ষুধার্ত আপনার আত্মীয় স্বজন রয়েছে, আমরা তাদের পাশে দাঁড়াই, দেখবেন আপনার ওই দুঃখ আপনার কষ্ট বেদনা সবগুলো দূরীভূত হবে এদের দোয়ার কারণে। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, দোয়া হচ্ছে ইবাদতের মূল, ইবাদতের মাকস। ওই মুসলমান ভাইয়ের যখন কষ্ট পাওয়া যায়, তারা যখন ক্ষুধার্ত থাকেন, তখন ওরা যখন আমাদের পাশে, যখন আমাদের দরজায় যখন হাত পাতে যদি আমরা তাড়িয়ে দিই তখন কেমন হবে, আর যদি তাদেরকে যদি দান করি উপহার দিই তাহলে তারা কত খুশি হবেন। এই জন্য তো বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আদম সন্তানদেরকে জিজ্ঞাসা করবেন যে আমি তোমাদের কাছে গিয়েছিলাম, তোমরা আমাদের আমাকে খাবার দাও নাই, তখন আদম সন্তান বলবে ইয়া হে বার ইলাহি, হে আল্লাহ পাক, আমরা জানি আলিমদের মুখ থেকে শুনেছি যে তুমি নৈরাকার, তুমি আহার করো, তুমি আহার থেকে পদপবিত্র, পানাহার থেকে পদপবিত্র, আমরা তোমাকে কীভাবে পাবো, তোমাকে কীভাবে আহার করাবো। তখন আল্লাহ পাক ইরশাদ করবেন, হে আদম সন্তান, হে আমার বান্দা, যখন আমার বান্দা, যখন ক্ষুধার্ত বান্দা যখন তোমার দরজা এসেছে, তুমি যদি তাকে পানাহার করাতে তাহলে আমি আল্লাহকে পেতে, তাকে পানাহার করার দ্বারাই আমাকে পানাহার করার সওয়াব লাভ করতে, তুমি তাকে তাড়িয়ে দিয়েছ, যদি তাকে দান করতে তাহলে আমাকে প্রদান করার সওয়াব লাভ করতে। আল্লাহ আকবার। দেখুন প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা আমাদের জন্য মেসেজ, কোনো মুসলমানকে যেন আমরা কষ্ট না দিই, আমরা প্রিয় নবীর উম্মতকে সহযোগিতা করি, আল্লাহ না করুক হয়তো তার অবস্থিত আমার সৃষ্টি হয়, তখন আমি কার কাছে যাব, পারবো আমি? এই COVID-19 আমাদেরকে শিক্ষা দিয়েছেন, অনেক স্কুলের শিক্ষক, অনেক টাকার মালিক, অনেক পয়সা বলা পর্যন্ত ফকির হয়ে গিয়েছে। তাহলে আমি আর আপনি কোন অবস্থায় ছিলাম, আল্লাহ আমাদেরকে কোন অবস্থায় রেখেছেন সে বিষয়েও চিন্তা করা উচিত। আল্লাহ আমাদেরকে হেফাজত করে এবং বোঝার সেই শক্তি সামর্থ্য দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা আলিউল মুরতাদা শেরে খোদা কাররামাল তাআলা ওয়াজহুল করিম থেকে বর্ণিত নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই বান্দা উত্তম চরিত্রের মাধ্যমে দিনের বেলায় রোজা এবং রাতের বেলায় নামাজেরত ব্যক্তিদের মর্যাদা পেয়ে যায়। আবার কখনো বান্দাকে অহংকারী ও অবাধ্য বলে লিখে দেওয়া হয়, অথচ সে নিজেদের পরিবারের সদস্য ব্যতীত অন্য কিছুরই মালিক নয়। ঠিক আছে ভাই, রমাদানের চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন, বান্দা নিজের চরিত্রকে উত্তম করার মাধ্যমে দিনের বেলায় রোজা এবং রাতের বেলায় নামাজরত ব্যক্তিদের মর্যাদা লাভ করে থাকে, কেমন সৌভাগ্যের কথা। জন্য উত্তম চরিত্র, মহান চরিত্র, সেটাকে অবলম্বন করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আমার প্রিয় নবীর আদর্শ হচ্ছে সর্বোত্তম আদর্শ। আর প্রিয় নবীর আদর্শ এটা মুসলমানকে কষ্ট না দেওয়া, প্রিয় নবীর আদর্শ এটা কোনো পশুকে পর্যন্ত কষ্ট না দেওয়া। হ্যাঁ স্নেহ ভাইরা, আমরা অনেকে রয়েছি অবুজ পশু, হয়তো আমার জমির ক্ষেতের ফসল নষ্ট করেছে, সেজন্য ওই পশুটাকে নির্মমভাবে এরকম প্রহার করা, কষ্ট দেওয়া অনেকে রয়েছে গ্রাম অঞ্চলে দেখা যায়। অনেকে আবার ছাগলকে নিয়ে গিয়ে সুতা দিয়ে ভালো করে বেঁধে বা রশি দিয়ে ভালো করে বেঁধে গাছের সাথে এমনভাবে আটকে রাখে যেন সে নিঃশ্বাস ফেলতে না পারে, এরকম অনেক ঘটনা ঘটেছে। এবং অনেকে এরকম করেছে যে কাদা মাটি নিয়ে ওই ছাগলের পুরো শরীরের মধ্যে ভালো করে মেখে দিয়েছে, যেন চিনতে না পারে, যেন ওই মালিকের কষ্ট হয়। তাহলে দেখুন অবুজ প্রাণী হাইওয়ান তো এটাই, যদি তার মধ্যে বিবেকবুদ্ধি থাকতো তাহলে সে কখনও এ কাজ করতো না, আর তার আকেল তো না আকেশ। তাহলে এই পশুটাকে এভাবে নির্মমভাবে প্রহার করা, কাদা মাখিয়ে দেওয়া, ভালো করে রশি দিয়ে বেঁধে রাখা, এর মধ্যে আমাদের বেনিফিট কী? এটা তো ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা তো এটা যে তাকে ছেড়ে দেওয়া, কারণ তার রিজিক এখানে ছিল, সে খেয়ে নিয়েছে। আর আল্লাহ পাকের উপর ভরসা করা, কারণ ওয়ামাই ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহ পাকের উপর ভরসা করে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট। হয়তো এখানেও কোনো কল্যাণ রয়েছে, আল্লাহ পাকের প্রত্যেকটা কাজের মধ্যে কল্যাণ নিহিত। হ্যাঁ স্নেহ ভাইয়া, হয়তো আমি আপনি চিন্তা করছি হয়তো আমার যদি অর্ডার ধন সম্পদ থাকতো, আমার ফসল যদি ভালো হতো, তাহলে আমি খুবই লাভবান হতাম, কিন্তু না, এর মাধ্যমে যদি ক্ষতির কারণ হতো, সেজন্য আল্লাহ পাক এই ছাগলের মাধ্যমে হোক, পশুর মাধ্যমে হোক, এই ফসলটা নষ্ট করে আমাকে সামান্য ক্ষতি মাধ্যমে আমাকে উত্তম নিয়ামত দান করেছেন। অনেক সময় এভাবে বর্ণিত এভাবেও রয়েছে যে ছোটোখাটো বিপদ দিয়ে আল্লাহ পাক বান্দাকে বড় ধরনের মুসিবত থেকে রক্ষা করে থাকেন। হ্যাঁ স্নেহ ভাইয়া, এটা বিশ্বাস করতে হবে, কারণ আমার আপনার আমাদের সকলের রিজিক আল্লাহ পাকের কুদরতের হাতে, সুতরাং রিজিকের টেনশন করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ আমি আর আপনি কষ্ট করব, রিজিক অন্বেষণ করব, আল্লাহ পাকের ইবাদত না করে নয়, আল্লাহ পাকের ইবাদত করে এবং মানুষের সন্তুষ্টি লাভ করে। মানুষকে কষ্ট দিয়ে আপনি যেই খাবার আহার করবেন, আপনি যে ধন সম্পদ অর্জন করবেন, সেগুলো টিকবে না, কারণ ইলদা গ্যাট ইল দ্যাসবেন, কারণ পাপের ধন প্রাশ্চিত্তে যায়। আপনি অন্যজনের হক ছিনিয়ে নিয়ে আপনি কেবল সুখী হবেন, কারণ সুদ ঘুষ এগুলো আপনি আহরণ করেছেন, সম্পদের প্রহার হয়েছে, কিন্তু হারাম লোকমা যখন আপনার পেটের মধ্যে যখন যাবে, ওই হারাম লোকমা পেটের মধ্যে যাওয়ার কারণে 40 দিনের ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। মাশাআল্লাহ, লাখর পানা ফ্রিজ নেই বের। এখন চিন্তা করুন, হারাম লোকমা, মানুষকে কষ্ট দেওয়া, অন্যের হক ছিনিয়ে আহার করা, এর মাধ্যমে তো এখন আমার পরিবার সদস্য যারা রয়েছে তাদের ইবাদত নষ্ট হবে, সাথে আমার ইবাদতও। এখন কাল কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসা করা হবে, তখন এই স্ত্রী সন্তান সন্ততিরা আল্লাহ পাকের দরবারে অভিযোগ করবে, হে আল্লাহ পাক, স্ত্রী বলবে আমার স্বামী, সন্তানরা বলবে আমাদের পিতা আমাদেরকে না বলে উনি আমাদেরকে হারাম আহার করিয়েছেন, আমাদের কোনো দোষ নেই, আমরা তো জানিও না। এখন সন্তানরা এই হারাম খাবার আহার করার কারণে তাদের ইবাদত কবুল হয়নি, তার অভিযোগ করবে। এখন স্বামী বা পিতা চুরি করেছে, সুদ এবং ঘুষের আশ্রয় নিয়েছে কী জন্য? সন্তানদেরকে মানুষ করানোর জন্য, স্ত্রীদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, সন্তানদেরকে ভালো পোশাক দেওয়ার জন্য, কিন্তু সেটা তো কাল হয়ে দাঁড়িয়েছে। আর কিয়ামতের ময়দানে যখন অভিযোগ করবে, তখন তাদের তো কোনো নেকি নেই স্ত্রী সন্তানদের, তখন স্বামীর যে নেকি ছিল সেই নেকিগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে, আর যদি নেকি না থাকে ওই স্ত্রী সন্তানদের যে গুণা ছিল সেগুলো ওই স্বামীর উপর পিতার উপর চাপিয়ে দেওয়া হবে। এখন ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে মুসলমানকে কষ্ট দিয়ে টাকা যে উপার্জন করেছে, সেটার কারণে ঘুষের টাকা, সুদের টাকা, হারাম অবৈধ টাকা অর্জন করার কারণে এই উপার্জনের টাকাগুলো তার জন্য কাল হয়ে দাঁড়িয়ে, সেই দুনিয়াও মধ্য লাঞ্ছিত, আখিরাতের মধ্যেও লাঞ্ছিত। প্রিয় স্নেহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তারা আসুন না, আমরা নিয়ত করি, আমরা মুসলমানদেরকে সাহায্য করি, আমাদের হালাল যে ইনকাম রয়েছে সেখান থেকে সাহায্য করি, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখি। যেমনিভাবে উম্মুল মুমিনীন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা উত্তম চরিত্রের কারণে তাহাজ্জুদ আদায়কারী এবং প্রচণ্ড গরমের দিনে রোজা রাখার কারণে পিপাসত্ব থাকা ব্যক্তির মর্যাদা লাভ করে থাকে। আল্লাহু আকবার! তাহলে দেখুন, উত্তম চরিত্র যখন তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে সেই পরিমাণ মর্যাদা, এবং প্রচণ্ড গরমের দিনে রোজা রাখার কারণে পিপাসত্ব থাকা ব্যক্তির মর্যাদা লাভ করে থাকেন, তাহলে উত্তম চরিত্র আমাদেরকে অবলম্বন করা একান্ত প্রয়োজন। ঠিক আছে ভাইয়ের, আমরা নিয়ত করি, দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আবার নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যা শুনেছি সেই অনুযায়ী আল্লাহ পাক আমাদেরকে আমল করার সেই সৌভাগ্য নসিব করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।